বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على حسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 24 মার্চ, 10 চৈত্র এবং ফার্সি 4 ফারওয়ার দিন। রেডিও তাহানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যেকোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। সিরিয়া ইস্যুতে রাশিয়া তুরস্কের বিরোধ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকায় হটস্পটগুলো চিহ্নিত করার দাবি জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে মার্কিন সিদ্ধান্তের জন্য এক মিনিটও বসে থাকবে না ইরান, বলেছেন প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। ভুলে নিজের গোপন ঘাঁটিগুলোর তথ্য প্রকাশ করে দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী, পরে ভুল স্বীকার করে বিবৃতি প্রকাশ। ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন সফরের বিরুদ্ধে বিক্ষোভে বিএনপির ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী। এবং চীনে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের রাষ্ট্রদূতদের তলব করেছে বেইজিং। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে এমন আশায় এক মিনিটের জন্য বসে থাকবে না ইসলামী প্রজাতন্ত্র ইরান, একথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। তিনি আজ ফার্সি নতুন বছরের মন্ত্রিসভার প্রথম বৈঠকে একথা বলেন। রুহানি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা যেমনটি বলেছেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী সব পক্ষ যদি সত্যি তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে এবং আমাদের কাছে সুস্পষ্ট হয় যে নিষেধাজ্ঞা উঠে গেছে, তাহলে ইরানও প্রতিশ্রুতিতে ফিরে আসবে। আমেরিকার সিদ্ধান্তের অপেক্ষায় ইরান বসে থাকবে না বলে তিনি উল্লেখ করেন। এছাড়া রুহানি বলেন, সর্বোচ্চ নেতার ঘোষিত স্লোগান বাস্তবায়ন অর্থাৎ উৎপাদনের প্রতি পৃষ্ঠপোষকতা ও বাধা অপসারণকে তার সরকার গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে গণ্য করবে এবং এর উপর বিশেষ গুরুত্ব দেবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই সম্প্রতি নববর্ষের ভাষণে বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তির নিষেধাজ্ঞা বহাল থাকবে ধরে নিয়েই দেশের দায়িত্বশীলদের কাজ করতে হবে। দেশের অর্থনীতিকে কোনো অবস্থায় সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর নির্ভরশীল করে ফেলা যাবে না। লেবাননে ইরানের সাবেক তেলমন্ত্রী রুস্তাম কাসেমিকে হত্যা প্রচেষ্টার খবর ভিত্তিহীন। একটি নির্ভরযোগ্য সূত্রে বরাত দিয়ে খবর জানিয়েছে ইরানের IRIB বার্তা সংস্থা। তারা বলেছে, নির্ভরযোগ্য সূত্র থেকে এটা নিশ্চিত হওয়া গেছে যে সাবেক তেলমন্ত্রীকে হত্যা প্রচেষ্টার খবরের কোনো ভিত্তি নেই এবং তিনি পুরোপুরি সুস্থ আছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে ইরানের সাবেক তেলমন্ত্রী রুস্তাম কাসেমিকে হত্যা প্রচেষ্টার খবর প্রচার করা হয়েছে। ভিত্তিহীন ওইসব খবরে বলা হয়েছে, ইহুদিবাদ ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদস্যরা ইরানের সাবেক তেলমন্ত্রী রুস্তাম কাসেমিকে হত্যার চেষ্টা চালিয়েছে, তবে তিনি বেঁচে গেছেন। কিন্তু নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এদিকে ভুল করে নিজের গোপন ঘাঁটির তথ্য প্রকাশ করে দিয়েছে দখলদার ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট সহ প্রায় সব গণমাধ্যমেই এই খবর প্রকাশিত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী ভুলে এ সংক্রান্ত গোপন তথ্য প্রকাশ করার কথা স্বীকার করেছে। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড সারাদেশে করোনা ভাইরাস পরীক্ষার মানচিত্র আপলোড করেছে। এর মধ্যে ইসরায়েলের গোপন সামরিক ও গোপন গোয়েন্দা ঘাঁটিগুলোও ছিল। সেনাবাহিনীর এই মানচিত্রটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় তৈরি করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমে সামরিক বাহিনীর এই ভুল সম্পর্কে খবর প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এই মানচিত্র সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল, সবাই তা দেখতে পেয়েছে। এরপর ভুল বুঝতে পেরে সেনাবাহিনী ওই মানচিত্রটি মুছে ফেলে। সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন এখন স্পর্শকাতর অবস্থানগুলোকে বাদ দিয়ে এ সংক্রান্ত মানচিত্র পুনরায় প্রকাশ করা হয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে আবার হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট দারিদ্র পীড়িত ইয়েমেনের উপর যে সামরিক আগ্রাসন চালাচ্ছে তার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এক টুইটার পোস্টে জানান, গতকালের হামলায় কাসেপ 2K ড্রোন ব্যবহার করা হয়েছে যা সফল ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন সফরের বিরুদ্ধে বিক্ষোভে বিএনপির ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী। এদিকে হিন্দুদের জমি ও বাড়ি দখলের পেছনে সরকারি দলের লোকজনই বেশি জড়িত বলে দাবি বিএনপি মহাসচিব ফখরুলের। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে যে বিক্ষোভ হচ্ছে তার পেছনে বিএনপির ইন্ধন রয়েছে। মোদীর বাংলাদেশে আগমন নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমাণ করেছেন তারা ভারত বিরোধী, তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। আজ বুধবার দুপুরে নওগাঁও সাপাহার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। যে দেশ আমাদের তিন দিকে বিস্তৃত সে দেশের সাথে সুসম্পর্ক না রেখে আমাদের দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের মানুষের জমি বাড়ি কি পরিমাণ দখল করে নিয়েছে তা তদন্ত করে দেখলেই বের হবে। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে সামরিক শাসক এইচএফ এরশাদের ক্ষমতা দখলে 24 মার্চ কালো দিবস শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল এই অভিযোগ করেন। সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, একটা নিরপেক্ষ তদন্ত করে দেখুন হিন্দু সম্প্রদায়ের ভাইদের কত জমি ও বাড়ি বেদখল হয়েছে, দেখবেন বেশিরভাগই আওয়ামী লীগের লোকেরা। সুনামগঞ্জের সাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের জবাব দেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে সুনামগঞ্জের সাল্লা থানায়। ঘটনার পর ওবায়দুল কাদের বলেছেন, এটা বিএনপি করেছে, ধরা পড়ল যুবলীগের স্বাধীন মেম্বার, আর বলছেন বিএনপি এটার সাথে জড়িত। আসলে ওরা প্রতি রাতে দুঃস্বপ্ন দেখে, এই বিএনপি আসলো। ওরা সারাক্ষণ বিএনপির বিরুদ্ধে বলে, সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িকতা বিনষ্টে যা কিছু হয়েছে সব আওয়ামী লীগের আমলেই।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা বিজেপির পৈতৃক সম্পত্তি নয়। তিনি পূর্ব মেদিনীপুরে আজ এক জনসমাবেশে একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, বাংলায় কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা বিজেপির পৈতৃক সম্পত্তি নয়। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ বুধবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
বছর বাংলা থেকে 75,000 কোটি টাকা এরা কেটে নিয়ে যাচ্ছে। 75,000 কোটি টাকা, 7 বছরে 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে। 7 বছরে 5,25,000 কোটি টাকার আমফানের সময় যদি কেন্দ্র থেকে 1,000 কোটি টাকা পাঠানো হয়, বলছে রুপিয়া মোদিজি নে ভেজায়। এটা কি বিজেপির পৈতৃক সম্পত্তি নাকি? বিজেপির নেতাদের বাবার টাকা মোদিজি নে ভেজায়? এটা বাংলার মানুষের টাকা, এটা মেদিনীপুরের টাকা, বাঁকুড়ার টাকা, ভগবানপুরের টাকা, চণ্ডীপুরের টাকা।
বিজেপি শাসিত গুজরাটে সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামের নাম পরিবর্তন প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতীয় মনীষীদের অসম্মান করা হচ্ছে বলে মন্তব্য করেন।
আগে তো বাংলার মনীষীদের অপমান করত, এখন ভারতবর্ষ মনীষীদের অপমান করছে। গুজরাটে মোটেরায় আহমেদাবাদের স্টেডিয়াম সর্দার বল্লভ ভাই প্যাটেলের নামে ছিল, নরেন্দ্র মোদী নিজের নামে করে নিয়েছে। সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়াম এখন নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এরা যদি ক্ষমতায় আসে না, এ ভগবানপুর আগামী দিন মোদীপুর হবে,
বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। একদিকে বহিরাগত নেতাদের বড় বড় ভাষণ, অন্যদিকে বিনা পয়সায় বাড়িতে বাড়িতে বাংলার মেয়ের বিনামূল্যে রেশন। কাকে নির্বাচিত করবেন সে সম্পর্কে সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। রাজ্যে তৃণমূল পুনরায় ক্ষমতায় এলে বাড়িতে বাড়িতে বিনা পয়সায় রেশন পৌঁছে দেওয়া হবে বলে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি আজ প্রতিশ্রুতি দেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। চীনে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের রাষ্ট্রদূতদের তলব করেছে বেইজিং। চীনের পশ্চিমাঞ্চলীয় সিংকিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিবাদে এসব রাষ্ট্রদূতকে তলব করা হয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত নিকোলাস কাপুইসের তলবের কথা নিশ্চিত করেছে। চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সিন গ্যাং এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে বলেন, ব্রাসেলসকে তার মারাত্মক ভুল বুঝতে হবে এবং এই ধরনের ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় তার ব্যবস্থা নিতে হবে, অন্যথায় চীনের সঙ্গে সম্পর্কের মারাত্মক ক্ষতি হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। উত্তর কোরিয়া স্বল্প পাল্লার দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেয়ার পর এই প্রথমবার দেশটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর জাপান ও দক্ষিণ কোরিয়া সফরের পরপরই উত্তর কোরিয়া এ ঘটনা ঘটিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এটিকে বড় ধরনের উস্কানি বলে মনে করছে না। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বলছে, সেনাবাহিনীর নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে এটি উৎক্ষেপণ করা হয়েছে। উত্তর কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিয়মের বাইরে যায়নি বলেও তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এ মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী যৌথ মহড়া চালায়। এরপর সম্প্রতি উত্তর কোরিয়ার নেতার বোন ও উপদেষ্টা কিম ইয়ো জং আমেরিকার নয়া প্রশাসনের ঘুম হারাম করে দেওয়ার হুমকি দেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণ করেছেন। রুশ প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তবে পুতিন কোন টিকা গ্রহণ করেছেন তিনি তা পরিষ্কার করেননি। রাশিয়া পর্যন্ত 3 রকমের করোনা ভাইরাস প্রতিরোধী টিকা উদ্ভাবন করেছে, কিন্তু দেশটিতে টিকাদান কর্মসূচি খুব ভালোভাবে এগুচ্ছে না বলে জানা যাচ্ছে। একটি জাহাজের কারণে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক নৌপথ সুয়েজ খাল কার্যত বন্ধ হয়ে গেছে। মালবাহী একটি জাহাজ আড়াআড়ি আটকে পড়ায় এ অবস্থা তৈরি হয়েছে। এটি উদ্ধারের চেষ্টা চলছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এ ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সিরিয়া নিয়ে সংশ্লিষ্ট প্রভাবশালী দেশগুলো বিশেষ করে রাশিয়ার সঙ্গে তুর্কি সরকারের বিরোধ ক্রমেই বাড়ছে। এ বিরোধের কারণ ও পরিণতি সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ।
এরদোগান বিরোধী তুর্কি দলগুলো মনে করে সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সেনা উপস্থিতি দেশটির জন্য নানা ধরনের ক্ষতি বয়ে আনছে ও আনবে। বিপুল সংখ্যক তুর্কি সেনার মৃত্যু এরদোগানের রাজনৈতিক মৃত্যু ঘটাতে পারে। সিরিয়ায় রাজনৈতিক ও সামরিক দিক থেকে তুরস্কের সুবিধাজনক অবস্থান না থাকায় এরদোগানের রাজনৈতিক ভবিষ্যৎ বিপদাপন্ন হওয়ার আশঙ্কাই বেশি। অথচ এরদোগান সিরিয়ার ভূ রাজনৈতিক গুরুত্বের কারণে সেখানে তুর্কি সেনা মোতায়েন করে এ অঞ্চলে, বিশেষ করে পূর্ব ভূমধ্য সাগরে দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারের ও এ অঞ্চলের প্রধান রাজনৈতিক শক্তি হওয়ার আশা করছেন। এরদোগানের এইসব লক্ষ্য বাস্তবায়ন এখন পর্যন্ত হালে পানি না পাওয়ায় তুর্কি জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরাতেই রুশ রাষ্ট্রদূতকে তলবের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু তার এ লক্ষ্য সফল হবে না সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমের ব্যাপক সক্রিয়তার কারণে। সিরিয়া নিয়ে সংশ্লিষ্ট প্রভাবশালী দেশগুলো, বিশেষ করে রাশিয়ার সঙ্গে তুর্কি সরকারের বিরোধ ক্রমেই বাড়ছে। এ প্রেক্ষাপটেই সম্প্রতি আঙ্কারায় রুশ রাষ্ট্রদূতকে তলব করার খবর দিয়েছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। সিরিয়ার ইদলিব প্রদেশের পরিস্থিতি শোচনীয় হয় সেখানে উত্তেজনা কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে তুর্কি পররাষ্ট্র বিভাগ। তুরস্ক ও রাশিয়ার মধ্যে বিরোধ দেখা দেওয়ার প্রেক্ষাপটে এটাই স্পষ্ট, মস্কো ও আঙ্কারার মধ্যে সামরিক সহযোগিতা জোরদার এবং তুরস্কের কাছে গুরুত্বপূর্ণ রুশ অস্ত্র বিক্রি সত্ত্বেও এই দুই শক্তি পরস্পরের কৌশলগত মিত্র হতে পারছে না। এ অবস্থায় তুরস্কে এরদোগান সরকার বিরোধী দলগুলো বলছে অতীতে তুর্কি সরকারগুলোর সঙ্গে প্রতিবেশী দেশগুলোর বিরোধ তেমন একটা না থাকলেও এই সরকারের সময়ে তা শতভাগ বেড়েছে। সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ করায় তুর্কি সেনারা সিরীয়দের কাছে প্রিয় হয়নি, আর এই ব্যর্থতা ঢাকতেই তুর্কি সরকার সিরিয়ায় নিজেকে বিজয়ী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে নানা ধরনের তৎপরতার মাধ্যমে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে দ্রুত সংক্রমণের হটস্পট চিহ্নিত করে সেখানে লকডাউন ঘোষণার দাবি জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে দ্রুত সংক্রমণের হটস্পট চিহ্নিত করে সেসব স্থানে লকডাউন ঘোষণার দাবি জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট আজ এক জরুরি বিবৃতিতে জানিয়েছেন, করোনা সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান করা এবং সামাজিক দূরত্ব মেনে চলা এ মুহূর্তে জরুরি। এটি বাস্তবায়নে জনসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে প্রয়োজনে কঠোর হতে হবে। স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক চিকিৎসকদের এই সংগঠনটি একই সাথে দাবি করেছেন, নতুন করে লকডাউন কার্যকর করতে গিয়ে দুস্থ এবং নিম্ন আয়ের মানুষেরা যাতে বিপন্ন অবস্থায় না পড়ে এবং সাধারণ মানুষের বেঁচে থাকার ন্যূনতম চাহিদা পূরণের জন্য আপৎকালীন রেশনিং সহ চিকিৎসা সেবা চালু রাখতে হবে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ জানিয়েছেন, আপাতত লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেই, স্বাস্থ্যবিধি মেনে চলার উপরেই জোর দেওয়া হচ্ছে। আজ বুধবার সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেছেন, সম্প্রতি যারা বিভিন্ন জায়গায় বেড়াতে গেছেন, সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তারাই করোনায় বেশি সংক্রমিত হচ্ছেন। গত 21 মার্চ থেকে সারা দেশে সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশকে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে। সচেতনতা বাড়াতে সারা দেশে পুলিশের ইউনিটগুলো ব্যানার টানিয়েছে, মাইকিং করছে। তাছাড়া রাস্তায় কাউকে মাস্ক ছাড়া দেখলে তার মুখে মাস্ক পরিধান করিয়ে দেওয়া হচ্ছে। সারা দেশে প্রাথমিকভাবে পুলিশের কাছে 10 লক্ষ মাস্ক দেওয়া হয়েছে। অবস্থাভেদে কোনো কোনো স্থানে সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজারও বিতরণ করা হচ্ছে। অপরদিকে রোগ সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে রাত 8টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সকল ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার দুপুরে নগরীর গোপীবাগে বাংলাদেশ বয়েজ ক্লাব মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র তাপস এ আহ্বান জানান। এ বিষয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তিও প্রচার করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, আজ মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে দেশে আরও 25 জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত 3,567 জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত দেশে মোট 5,80,808 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন 8,763 জন আর মোট সুস্থ হয়েছেন 5,27,909 জন।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সাথে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছি। আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে এমন আশায় এক মিনিটের জন্য বসে থাকবে না ইসলামী প্রজাতন্ত্র ইরান। একথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। ভুলে নিজের গোপন ঘাঁটিগুলোর তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী, পরে ভুল স্বীকার করে বিবৃতি প্রকাশ। ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন সফরের বিরুদ্ধে বিক্ষোভে বিএনপির ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী। ওদিকে হিন্দুদের জমি ও বাড়ি দখলের পেছনে সরকারি দলের লোকজনই বেশি জড়িত বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে আবার হামলা চালিয়েছে। চীনে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের রাষ্ট্রদূতদের তলব করেছে বেইজিং। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে আজকের রাতের অধিবেশন থেকে এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.